شیخ عبد القادر جیلانی،
یا شیخ
دم دم دستغیر غوث اعظم عمر پیر، دم دم دستغیر غوث اعظم عمر پیر.
الحمدللہ رب العالمین، والصلاه والسلام علی سید الانبیاء والمرسلین، اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم. الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ، الصلاۃ والسلام علیک یا نبی اللہ وعلی آلک واصحابک یا نور اللہ. مدری چینلের দর্শক শ্রোতা, দেখছেন অনুষ্ঠান শাহিনশাহে বাগদাদ, যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন। আপনাদের সবাইকে আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। হয়তোবা হোস্টের পরিবর্তন দেখছেন, ইনশাআল্লাহুল করিম কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে কাউসার ভাই সামিল হবেন। তো শুরুতেই আমি এই প্রোগ্রামকে নিয়ে চলার সৌভাগ্য লাভ করছি। তো আসুন দরুদে পাকের ফজাইল শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি সকালে 10 বার ও সন্ধ্যায় 10 বার আমার উপর দরুদ পড়বে, কাল কিয়ামতের দিন তার আমার শাফাআত নসিব হবে। সুবহানাল্লাহ, গোসে পাকের মাস চলছে, গোসে পাকের অনুষ্ঠানে আমরা সামিল হয়েছি। আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম এই রবিউল আখির মাসে বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সলাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে তা হচ্ছে পিরানে পীর, পীর দস্তগীর, রওশন জমির, কুতুবে রব্বানি, গৌসুস সামদানি, হুজুর সাইয়্যিদি গৌসে পাক আব্দুল কাদের জিলানি আল গিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহির বংশমর্যাদা, ওনার বংশের মধ্যে কারা কারা অন্তর্ভুক্ত ছিল, সেই সাথে ওনার মায়ের বংশ, ওনার বাবার বংশ এবং ওনার বংশের মধ্যে যে মশাইখে কেরাম ছিল, ওনার বংশের মধ্যে যারাই ছিল, ওনার মা বাবা দাদা নানা এরপর ফুফু, তো ইনারা কেমন ছিলেন, ওনাদের আখলাকে করিমা, ওনাদের আচরণ, ওনাদের চরিত্র মুবারক কেমন ছিল, ইনশাআল্লাহুল করিম আজকে পুরো অনুষ্ঠানের মধ্যে এগুলো নিয়ে আলোচনা করা হবে। তো আসুন, যেহেতু নাত খা ইসলামী ভাই আমাদের সাথে উপস্থিত আছেন, আমরা একটি নাত একটি কালাম অনুষ্ঠানে সামিল করি, এরপর ইনশাআল্লাহুল করিম আজকের বিষয় নিয়ে আলোচনা শুরু হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
صلی علی رسولنا صلی علی حبیبنا صلی علی محمد صلی علی رسولنا صلی
صلی علی حبیبنا
صلی علی محمد جبھی میری ہو سنگ در تمہارا یا رسول اللہ جبھی میری ہو سنگ تمہارا یا رسول اللہ جبھی میری ہو سنگ درد تمہارا یا رسول اللہ یہی ارمان ہے جی سہارا یا رسول اللہ یہی ارمان ہے جینے کا سہارا یا رسول اللہ جبھی میری ہو سنگ تمہارا یا رسول اللہ یہی ارمان ہے جینے کا سہارا یا رسول اللہ یہی ارمان ہے جینے کا سہارا یا رسول اللہ تم ہی ہو پکارا یا رسول اللہ تم ہی کو ہر دکھی دل نے پکارا یا رسول اللہ جبھی میری ہو سنگ اگر کوئی تمنا ہے تو بس اتنی تمنا ہے اگر کوئی تمنا ہے تو بس اتنی تمنا ہے کہلاؤ دعا لوں
সুবহানাল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্যই তো আমরা এই দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাআলা প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে আমাদের জীবন অতিবাহিত করার সে তৌফিক দান করুন।
আমিন।
সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, শাহেন সাহেব বাগদাদ, আলহামদুলিল্লাহ হুজুর গোসাব পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, এনাকে নিয়েই আলহামদুলিল্লাহ আলোচনা করার সৌভাগ্য আল্লাহ পাক দিয়েছেন। আপনারা দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখতে পাচ্ছেন তাদেরও অনেক বড় সৌভাগ্য যে আলহামদুলিল্লাহ হুজুর গোসাব পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জীবনী নিয়ে আলোচনা ইনার পবিত্র এই মাসের মধ্যে, রবিউল আখির এই মোবারক মাসের মধ্যে হুজুর গোসাব পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার আলোচনা শোনারও আপনাদের সৌভাগ্য হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো, হুজুর গোসাব পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এর যে বংশধারা রয়েছে এবং এই বংশের কেমন মর্যাদা, কেমন শান, আল্লাহ আকবার, যেই বংশ আমার আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে গিয়ে মিলিয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবং আরও অনেকগুলো বিষয় আলহামদুলিল্লাহ আজকে আমরা আমন্ত্রিত মোবালিকে দাওয়াত ইসলামীদের থেকে আমরা শুনবো, জানবো। দেরি না করে আমাদের আজকে আলোচ্য বিষয় নিয়ে কিছু শোনার সৌভাগ্য অর্জন করবো আমাদের মোবালিকে দাওয়াত ইসলামীদের থেকে। প্রথমত আমার ডান পাশ থেকে শুরু করবো আমার লিয়াকত হুজুরের মাধ্যমে। প্রথমত হুজুর, এবং আজকে আমাদের যে আমন্ত্রিত মোবালিকে দাওয়াত ইসলামী গেস্টগণ রয়েছে মাশাআল্লাহ, আমাদের লিয়াকত হুজুর এবং আমাদের শাহরুখ হুজুর এবং আমাদের নাতকা ইসলামী ভাই, আপনাদের প্রথমত শুক্রিয়া জ্ঞাপন করছি হুজুর। এবং আমাদের এই স্পেশাল ট্রান্সমিশনের পক্ষ থেকে আপনাদের অসংখ্য শুভেচ্ছা এবং মুবারকবাদ, এবং আমাদের দর্শকদেরকেও আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে। তো হুজুর, আজকে আমরা যে বিষয় রেখেছি আমাদের লিয়াকত হুজুরের কাছ থেকে, প্রথমত যে আমার হুজুর গোসাব পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি যে বংশধারা, তো এই সম্পর্কে দর্শকের কাছে আপনি প্রথমত কী বিষয় নিয়ে তুলে ধরবেন?
আলহামদুলিল্লাহ, প্রথমত আল্লাহ পাকের অনেক শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক এমন একটি অনুষ্ঠানে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক দান করেছেন যে অনুষ্ঠানটি দুনিয়ার কোনো ব্যক্তিকে নিয়ে নয়, দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তিকে নিয়ে নয়, বরং দুনিয়াতে এসেছেন এমন এক হস্তি, এমন এক ব্যক্তিত্ব যার ব্যাপারে যিনি আগমনের আগে অনেক আউলিয়ে কিরাম সুসংবাদ দিয়েছেন যে গৌসে পাক নামে, আব্দুল কাদের নামে বাগদাদের জিলান শহরে একজন আল্লাহ পাকের কুতুব, জগতের একজন কুতুব দুনিয়াতে আগমন করবেন। আসলেই আমরা অনেক বড় সৌভাগ্যবান যে আমরা কাদেরিয়া সিলসিলার অন্তর্ভুক্ত, কেননা হুজুর সৈয়দি গৌসে পাক শাহেন শাহে বাগদাদ সৈয়দ আব্দুল কাদের জিলানি আল গিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহি এমন জাতে পাক যার সুসংবাদ, যার জন্মের সুসংবাদ স্বয়ং রাসূল করিম হুজুর পুন্নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আসলে যদি আমরা আমার গৌসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির বংশ দেখি,
আচ্ছা
দেখুন কাউসার ভাই, আমার আপনারও বংশ আছে,
জি
আমার আপনারও পূর্বের যারা পূর্বপুরুষ এদের ধারাবাহিকতা আছে, কিন্তু গৌসে পাকের বংশ দুনিয়ার অন্য কোনো বংশের সাথে মিলে না।
আল্লাহ,
গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির বংশের মধ্যে এমন এমন মশায়েখে কেরাম আছেন
আল্লাহ,
যা যেতে 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 স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে যায়।
সুবহানাল্লাহ।
আচ্ছা, আমরা তো এখন দেখি যে অনেক মশায়েখে কেরাম মাশাআল্লাহ আমাদের পুরো দুনিয়ার মধ্যে বিস্তৃত, এবং আমরা অনেক সময় কোনো আওলাদে রসুলের হাতে দামান ধরলে বা কোনো আওলাদে রসুলের হাতে বায়াত গ্রহণ করলে দেখা যায় সেই আওলাদে রসুল হয়তো বা কেউ ৪০তম, কেউ ৪৫তম, কেউ ৫০তম, কেউ ৩০তম বংশধর, কিন্তু আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি খুবই কাছের, একেবারে খুব নিকটের বংশের মধ্যে, খুব নিকটের আত্মীয়ের মধ্যে রসুলে পাকের ছিলেন।
বলা
হচ্ছে হুজুর সৈয়দি গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ৪৭০ হিজরিতে দুনিয়াতে আগমন করেছেন, এবং যদি দেখা হয় ওনার বংশ শুরুতেই যদি ওনার বাবার দিক দিয়ে তাকাই আমরা, তাহলে বলা হচ্ছে ওনার বাবা হযরত সাইয়েদুনা আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি তাআলা আলাইহি ওনার পুরো নাম, তো এখানে নামও আছে, উপনামও আছে, উপাধিও আছে। উপাধি হচ্ছে ওনার জঙ্গি দোস্ত। তো জঙ্গি দোস্ত কেন হয়েছে সেটাও ইনশাআল্লাহুল করিম আমরা শুনবো। তো বলা হচ্ছে সৈয়দ আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি তাআলা আলাইহি ছিলেন আমার মাওলা আলী শের খোদা করমাল্লাহ তালা ওয়াজহুল করিম ওনার যে পুত্র সৈয়দ হাসান মুজতবা রদিয়াল্লাহু তাআলা আনহুর এগারোতম বংশধর, কে গোসে পাকের বাবা,
সুবহানাল্লাহ,
গোসে পাকের বাবা সৈয়দি আপনার ইমাম হাসান মুজতবা রদিয়াল্লাহু তাআলা আনহুর এগারোতম বংশধর। আর যদি আমরা আমার গোসে পাকের আম্মার বংশ দেখি বা সিলসিলা দেখি তাহলে আমার গোসে পাকের আম্মা জান উম্মুল খায়ের ফাতেমা রদিয়াল্লাহু তাআলা আনহা,
মাশাআল্লাহ,
উনি ছিলেন হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারবালায় নিজের করদানকে কুরবান করেছেন সেই হুজুর সৈয়দি হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহুর বারোতম বংশধর হচ্ছে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি। তাহলে
দুই দিক দিয়ে
অর্থাৎ ইমাম হাসান এবং ইমাম হুসাইন ওনার বাবা হাসানই ছিলেন এবং ওনার আম্মা জান হুসাইনই ছিলেন। তো যদি দেখি গোসে পাকের বংশ তাহলে গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি হাসানিও ছিলেন হুসাইনিও ছিলেন। আমরা তো অনেক বংশ দেখি হয়তো বা হয় হাসান রদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এসেছে বা হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে এসেছে। হুজুর সৈয়দি গোসে পাক শাহিনশাহে বগদাদ রহমতুল্লাহি তাআলা আলাইহির বংশ এটা কোনো সাধারণ বংশ না। হুজুর সৈয়দি গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আব্বাজানের দিক দিয়েও আল্লাহ রসুলের বংশের সাথে মিলিত হয়, আল্লাহ রসুল পর্যন্ত মিলিত হয় এবং আম্মাজানের দিক দিয়েও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সাথে এবং ওনার যে ধারাবাহিকতা এভাবে গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হয়।
সুবহানাল্লাহ,
আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির আব্বাজানের কথা, আম্মাজানের কথা এবং ওনার ফুফুজানেরও ওনার বংশের মধ্যে যারা ছিলেন ফুফুজানেরও অনেক কারামত, অনেক কিছু আমরা কিতাবের মধ্যে পাই ইনশাআল্লাহ, সেটা আমরা আস্তে আস্তে
পর্যায়ক্রমে
শুনবো ইনশাআল্লাহ।
মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে আমার হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির বংশ সম্পর্কিত সংক্ষিপ্ত প্রথমত যে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি আমার আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে যে বংশ পর্যায়ক্রমে আমার গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি পর্যন্ত পৌঁছেছেন। জি, আসলে হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি বংশের যারা আরও অন্যান্য মাশাআল্লাহ ইনার বাবা, ইনার দাদা, ইনার বাবা সম্পর্কে মাশাআল্লাহ আমি গত এপিসোডের মধ্যে কিছু শুনেছিলাম ইনশাআল্লাহ, এবং ইনার দাদা সম্পর্কে কিছু শোনা, নানা সম্পর্কে কিছু শোনার সৌভাগ্য হয়েছিল ইনশাআল্লাহ, আরও কিছু এভাবে ইনার ফুফি সম্পর্কে এবং ইনার এই যে বংশমর্যাদা, আসলে বংশমর্যাদার এটারও কেমন শান মান ইনশাআল্লাহ, সেই সম্পর্কে আরও কিছু ইনশাআল্লাহ আর শোনার সৌভাগ্য অর্জন করে আমার দেখা থেকে মাশাআল্লাহ। আমাদের অপর মোবাইল দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের আর শাহরুখ হুজুর থেকে মাশাআল্লাহ আমাদের আজকে যে বংশ সম্পর্কে আমরা হুজুর গোসে পাকের রাখা হয়েছে। প্রথমত আমার শাহরুখ হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলাকুল্লি হাল, শুকরিয়া জ্ঞাপন করছি আপনি আমাদেরকে সময় দিয়েছেন। তো হুজুর, দর্শকের কাছে আপনি কোন বিষয়ে তুলে ধরার নিয়ত করেছেন?
বিসমিল্লাহ রহমান রহিম, আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি বংশ তালিকা। হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলী সম্পর্কে আমার লিয়াকত ভাই খুব সুন্দরভাবে শুরুতে কিছু বিষয় তুলে ধরেছেন বংশ পরিচয়ের মাধ্যমে। আসলে দর্শক শ্রোতা, হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলী ইনি এমন একটি জাত পাক, দেখুন তখনকার সময়ে জিলান শহরের লোকেরা আমার হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলীহীন বংশকে বলতো ভদ্রদের বংশ। এটা এই জন্যই বলতো যে ইনার নানা জান, ইনার দাদা জান, ইনার ফুফি, ইনার আব্বা জান, মানে ইনার বংশ পরম্পরায় যারাই এসেছেন সকলেই ছিল অত্যন্ত বেশি বেশি পরহেজগার এবং নেককার, এবং ইনাদের চরিত্র বলেন, ইনাদের ধার্মিকতা, ইনাদের নম্রতা, ইনাদের উত্তম আচরণ এমন ছিল যা দেখে অন্যান্য যারা এটা শিখত তারা মনে করতো যে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তো এমনই ছিলেন।
সুবহানাল্লাহ,
যে উত্তম আখলাক এই বংশ পরম্পরার মাধ্যমে আজ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।
আল্লাহু আকবার, আল্লাহ।
দেখুন হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা হয়েছেন কাদেরিয়া সিলসিলা, ইনি কি রয়েছেন, পীর রয়েছেন।
জি,
তো যে সকল মুরিদান এবং পুরো পৃথিবীর মধ্যে যদি আমরা এই আমার কসর ভাই দেখি যে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির মুরিদগণের সংখ্যা অত্যাধিক এবং কিয়ামত পর্যন্ত সেটা বাড়তেই থাকবে,
বাড়তেই থাকবে।
তো এমন একটি বংশ,
আল্লাহ,
যে বংশের মধ্যে ইমাম হাসান মুজতবা, ইমাম হোসেন রদিয়াল্লাহু তাআলা আনহু উভয়ে কি হয়েছে,
সম্পৃক্ত
সম্পৃক্ত হয়েছে। তো ইনার আম্মা জান এবং ইনার আব্বা জান ইনাদের নামের দেখুন আমার হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাআলা এমন শান কেন যে ওনার আব্বা জানের নামের দিকে যদি আমরা তাকাইলে আবু সালে মুসা জঙ্গি দোস্ত, তো আবু সালে এই শব্দ এই দুইটি শব্দের অর্থ হচ্ছে অর্থাৎ ধার্মিক পিতা অথবা অনেক অত্যন্ত খোদাবীর, তো যেখানে ওনার আব্বা জানের সাথে এত সুন্দর সুন্দর উপাধি জড়িত রয়েছে সেখানে ওনার সন্তান কেমন হবে, তো ইনার আব্বা জানের মর্যাদা যদি এমন হয় ইনার সন্তানের মর্যাদা কেমন হবে। এছাড়া যদি দেখি ইনার আম্মি জান উম্মুল খায়ের ফাতিমা, উম্মুল খায়ের শব্দের অর্থ হচ্ছে কল্যাণের মা সুবহানাল্লাহ এবং সুন্দর চরিত্রের মা
সুবহানাল্লাহ।
তো দেখুন ইনাদের নামের অর্থগুলো এমন যে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা এমন হওয়ার পিছনে যদি আমরা ইনার আব্বা জান ইনার আম্মি জানের নামের দিকে তাকাই না তো এমনি এমনি বুঝে যাবে যে আসলে ইনি কেমন বংশ। তো এরকম উত্তম বংশ আসলে খুব কমই রয়েছে
বলতে, মানে যেদিকে তাকান দাদার দিকে তাকান নানার দিকে তাকান উভয় দিকেই,
আমি ওখানে কিন্তু এখনো যাইনি উপরের দিকে, এটা হচ্ছে ওনার শুধুমাত্র আব্বা জান এবং আম্মি জানের ব্যাপারে। এবং ইনারা এত বেশি পরহেজগার এত বেশি উভয়ে এত বেশি খুব খোদা বেড়েছে ছিল যে দেখুন কসর ভাই আমরা এটা বলি যে হুজুর কসর পাক রহমতুল্লাহ তাআলার মায়ের গর্ভ থেকেই কিন্তু 18 পারা কোরআন পাক হিফজ করে নিয়েছেন, এটা এমনি এমনি নয়। হুজুর কসর পাক কিভাবে এটা হিফজ করেছেন, ইনার আম্মি জানের ব্যাপারে এসেছে, ইনার আম্মি জান এত বেশি পরহেজগার, ইনার আম্মি জানের বাবা এত বেশি নেককার ছিলেন, পাশাপাশি ইনার মেয়েকেও এমনভাবে বানিয়েছিলেন যে ইনি ওই যতদিন পর্যন্ত ইনার আব্বাস হুজুর গোসা পাক রহমতুল্লাহ তাআলা আব্বা জানের সাথে শাদি মোবারক হয়নি তো এর আগ পর্যন্ত ইনি অত্যন্ত নেককার, পাশাপাশি যেই সকল আপনার ইসলামিক বিষয়ে জ্ঞান অর্জন করা দরকার সেগুলো তো করেছিল, পাশাপাশি কোরআনে পাক 18 পারা হিফজ করে বেরিয়েছে
মাশাআল্লাহ।
আল্লাহ তাআলার দয়া কেমন বরকত যে হুজুর গোসা পাক রহমতুল্লাহ তাআলার মায়ের সেই চরিত্রের অধিকারী হয়ে গেছে
মাশাআল্লাহ।
আল্লাহ আল্লাহ
দুনিয়াতে আসলে হবে না আসলে কাউসার ভাই, আমরা তো জানি যে বৃক্ষ যেমন ফল তেমন, আমরা তো বলি যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো আসলে গোসে পাকের আম্মাজান উম্মুল খায়ের ফাতেমা আমর হুজুর খুব সুন্দর বলছেন যে ওনারা হচ্ছেন নেককার মহিলা, ওনারা হচ্ছেন নেককার রমণী, তো নেককার রমণীর গর্ভ থেকে অবশ্যই তো নেককার বের হবে না। তো কিতাবের মধ্যে এসেছে কিতাবের মধ্যে একটি কল একটি বাণী এভাবে এসেছে, বলা হচ্ছে যে সকল মানুষ নেক কাজ করে, যে সকল মানুষ ভালো কাজ করে তাদের সন্তানের পর সন্তানরা সন্তানের পর সন্তানরা আল্লাহ পাকের দয়ায় নেককার হয়
সুবহানাল্লাহ।
তো এজন্য এটা হচ্ছে নেক কাজ করার বরকত।
আর এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে কারণ এটা যেটা আপনি কথাটা বললেন মানে একজন নেককার ব্যক্তির কারণে শুধু তার প্রথম নসল না অন্য কয়েক
কয়েকটি নসল
কয়েকটি বংশের মানুষ পর্যন্ত
কি অবশ্যই অবশ্যই। তো এজন্যই আমার হুজুর বলছেন যে গোসে পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহির নানা জান বলা হচ্ছে উনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যা দোয়া করতেন তা কবুল হতো
সুবহানাল্লাহ।
আচ্ছা ওনার ব্যাপারে আসতেছে যে উনি এমন আল্লাহওয়ালা ছিলেন, এমন আল্লাহ পাকের বলি ছিলেন, বলতেছে উনি কারো উপর নারাজ হলে আল্লাহ তার থেকে প্রতিশোধ নিতেন,
আল্লাহ,
আর উনি কারো উপর খুশি হলে আল্লাহ তাকে নিয়ামত দ্বারা ধন্য করতেন,
আল্লাহ।
তাহলে এমন এত উঁচু মাপের আল্লাহর বলি ছিলেন, তাহলে নানা জান এত উঁচু মাপের আল্লাহর বলি, তো ওই নানাজানের কন্যা অর্থাৎ ওনার আম্মা জান কেন নেককার হবে
সুবহানাল্লাহ।
আচ্ছা ওনার বাবার ব্যাপারে আসছে গোসে পাক রহমাতুল্লাহ, যেহেতু সময় সংক্ষেপ আজকে আসলে এত গভীর বিষয় নিয়েছেন আপনি, এগুলো নিয়ে আলোচনা করলে অনেক সময় চলে যাবে, তো আমরা যদি গোসে পাকের আব্বা জানের দিকে তাকাই আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি কেমন নেককার ছিলেন বলা হচ্ছে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত, এটা বাহাজাতুল আসরার শরীফের মধ্যে এসেছে ঘটনাটি। বাহাজাতুল আসরার আমরা সবাই জানি যে গোসে পাকের জীবনী নিয়ে এই গ্রন্থটিকে রচনা করা হয়েছে, গ্রন্থটি প্রকাশ করা হয়েছে। তো এই কিতাবের মধ্যে একটি ঘটনা আমার গোসে পাকের আব্বা জানের ব্যাপারে এসেছে, আমার গোসে পাকের আব্বা জান একবার নদীর পাড়ে বসেছিলেন, তো নদীর পাড়ে যখন বসেছিলেন তো নদীতে ভেসে একটা আপেল উনি পেয়েছেন, তো সেই আপেল যখন পেয়েছেন উনি অজান্তেই সেটা খেয়ে নিয়েছেন। তো খেয়ে নেয়ার পরে উনি দেখলেন যে পরক্ষণে ওনার খেয়াল আসলো যে না জানি এটা কোন মানুষের আপেল বা কার আপেল যে আমি খেয়ে নিয়েছি, আমার তো এখনও অনুশোচনা হচ্ছে। তো উনি কী করলেন, সেই নদীর পাড়ে গিয়ে 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 উনি পথ ধরে ধরে হাঁটতে লাগলেন, তো দেখলেন এক জায়গায় গিয়ে একটা অনেক বড় প্রাসাদ, এবং সেই প্রাসাদের মধ্যে একটা বড় আপেল গাছ। তো আপেল গাছের কিছু ডাল ওই নদীর উপরে মানে চলে আসলো, আছে না যে উঠান থেকে বাইরে পর্যন্ত চলে আসে। তো যখন চলে আসলো ডালপালাগুলো, তো উনি বুঝে গেলেন হয়তো বা এই আপেল গাছেরই ওই আপেলটা যেটা নদীতে ভেসে চলে এসেছে। তো উনি যখন সেখানে প্রবেশ করলেন এবং সেখানে দেখলেন যে এক আল্লাহর বলি যার নাম হচ্ছে সাওমাই রহমতুল্লাহ তাআলাহি। তো সাওমাই রহমতুল্লাহ তাআলাহির সাথে যখন ওনার কথোপকথন হলো, তখন উনি বললেন যে আমি তো আপনার গাছ থেকে আসা একটি আপেল খেয়ে নিয়েছি, যদিও বা এটা কিন্তু সরই কোনো ভুল না, যেহেতু এটা নিজে পড়েছে এবং নদীর দিয়ে এটা ভেসে এসেছে, এটা সরই কোনো বড় ভুল না। এরপরও উনি যখন বলতে লাগলেন, সাওমাই রহমতুল্লাহ তাআলাহিকে বললো আমার তো অনুশোচনা হচ্ছে, এখন আপনি কি বলেন, যেহেতু এটা আপনার গাছ, আপনার হক আমি খেয়েছি, আপনি কি, আপনি যেটা বলবেন আমি সেটা মাথা পেতে মেনে নিব। তো সাওমাই রহমতুল্লাহ তাআলাহি নিজে নিজে অনুধাবন করলেন যে এটা কোনো সাধারণ বালক না, যার মধ্যে এই অনুশোচনা আছে যে সে নদীর পাড়ে ভেসে আসা আপেল খেয়েছে, তো সেই বালকটা কেমন। তো ওই সাওমাই রহমতুল্লাহ তাআলাহি অর্থাৎ আবু সালে মুসা জঙ্গি দোস্তকে বলতে লাগলেন যে ঠিক আছে, এর বদৌলতে তোমাকে আমার 12 বছর খেদমত করতে হবে, আমার কাছে 12 বছর থাকতে হবে, আমি যা বলবো তা করতে হবে। তো উনিও মেনে নিলেন, 12 বছর যাবত সাওমাই রহমতুল্লাহ তাআলার খেদমতে রয়ে গেলেন। তো যখন 12 বছর যাবত ওনার খেদমতে রয়ে গেলেন, শেষ দিন, 12 বছরের শেষ দিন যখন আসলো, তো সাওমাই রহমতুল্লাহ তাআলা ওনাকে আরেকটা কথা বলতে লাগলেন যে তোমাকে আরেকটা কাজ করতে হবে। এখন যেহেতু গোসে পাকের বাবা, ওনার মধ্যে এমনিতেই খোদা ভীরুতা, আল্লাহ পাকের ভয় ছিল, তো উনি বলতে লাগলো ঠিক আছে ভাই, যেহেতু উনি আমার হকদার, যাই বলবে মাথা পেতে নিতে হবে। তো সাওমাই রহমতুল্লাহ তাআলা বলতে লাগলো যে তোমাকে আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে আমার একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে আছে কিন্তু তার 4টা দোষ আছে। কি কি দোষ? বলা হচ্ছে সে অন্ধ, সে বধির, তার হাত পঙ্গু, তার পা পঙ্গু। তো এই 4টা দোষ তার আছে, তোমাকে তার সাথে বিয়ে করতে হবে। তো তার সাথে বিয়ে করতে হবে এবং আরো 2 বছর আমার খেদমতে থাকতে হবে। তো এখন কি আর করার, গোসে পাকের আব্বা যান সেটা মেনে নিল। তো মেনে নেওয়ার পরে যখন ওনার সাথে উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হলো, তো বিয়ে হওয়ার পরে যখন প্রথমবার উম্মুল খায়ের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ওনার দেখা হলো, সাক্ষাৎ হলো বিয়ের পরবর্তী সময়ে, তো যখন দেখলেন যে ওনার স্ত্রী যিনি হয়েছেন তার সাথে তো সাওমাই রহমতুল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা তো কোনো মিল নাই। উনি বলেছেন অন্ধ কিন্তু ইনি তো চোখে দেখছেন, উনি বলেছেন বধির কিন্তু ওনার কান তো ঠিক আছে, উনি বলেছেন হাত পা পঙ্গু, এগুলো তো ঠিক দেখছি। তো দেখুন আল্লাহ ওয়ালাদের অবস্থা কেমন। হ্যাঁ, গোসে পাকের আব্বাজান যখন এই অবস্থা দেখলেন, গোসে পাকের আব্বাজান চিন্তা করতে লাগলেন আমি কোনো ভুল মানুষের কাছে চলে আসছি নাকি। তো উনি কি করলেন, আবার সাওমাই রহমতুল্লাহ তাআলার কাছে চলে গেলেন, বললেন হুজুর আপনি তো বললেন এরকম 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 আপনার মেয়ে, আমি যাকে দেখছি সে তো এরকম না, আমি কি কোনো ভুল মানুষের কাছে চলে গেছি বা ভুল মানুষ কি আমার কাছে চলে আসছে। তো গোসে পাকের নানা যান অর্থাৎ সাওমাই রহমতুল্লাহ তাআলাহি বলতে লাগলেন যে আমি আমার মেয়ের চোখ অন্ধ এই জন্যই বলেছি যে আমার মেয়ে এই চোখ দিয়ে কখনো না মাহরামকে দেখে নাই।
আল্লাহ আল্লাহ আল্লাহ,
সুবহান, যাকে দেখা তার জন্য হারাম, নিষেধ, সে এমন কোন পুরুষকে দেখে নাই, সামনেও দেখবে না, এই জন্য তার চোখ অন্ধ।
সুবহান,
আমি বলেছি আমার মেয়ে বধির, কানে শোনো না, সে তখন কানে শোনো না যখন তার সামনে কেউ অন্যায় কথা বলে,
আল্লাহ,
গুনাহের কথা বলে,
আল্লাহ,
ওই সময় তার কানকে সে বধির করে ফেলে।
মাশাআল্লাহ।
এবার বলা হচ্ছে আমার মেয়ের হাত পঙ্গু, এটা কেন বলেছি যে আমার মেয়ে কখনো এই হাত দিয়ে না মহরিমকে স্পর্শ করে না, ভবিষ্যতেও করবে না, এজন্য আমি বলেছি যে আমার মেয়ের হাত পঙ্গু, আমার মেয়ের পা পঙ্গু, আমার মেয়ের এই পা দিয়ে কখনো গুনাহের কাজে বাড়ায়নি বা যাবেও না, এজন্য বলেছি। তো যখন আমার গোসে পাকের আব্বাজানের এই হিকমতটা বুঝে আসলো, তখন আবার স্ত্রীর কাছে গেল, স্ত্রীর কাছে গিয়ে খুবই ভক্তি দেখালো, এবং যখন ওনাদের ওই 2 বছর যেহেতু আরও 2 বছর খেদমতের জন্য ওনাকে বললো যে আপনাকে থাকতে হবে, তো আরও 2 বছর যখন ওনার শ্বশুরের সাওমাই রহমতুল্লাহ তাআলার খেদমতে ছিলেন, 2 বছর খেদমত করে উনি ওনার স্ত্রীসহ নিজ গন্তব্যে চলে গেলেন। তো কাউসার ভাই, এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম খোদা ভীরুতা। হ্যাঁ, দেখেন আজকে আমরাও তো গোসেপাকের আব্বাজান নদীতে ভেসে আসা একটা আপেলের কারণে যদি এই অবস্থা করে, তাহলে আমরা যারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের হক হিসেবে মেরে দিচ্ছি, আমাদের কি হবে? অথচ বলা হচ্ছে কিতাবের মধ্যে গোসেপাকের আব্বাজানের এই কাজটা সরেই কোনো ভুল ছিল না। এরপরও দেখুন আল্লাহ পাকের ভয় কেমন। 12 বছর এবং আরো 2 বছর, টোটাল 14 বছর উনি যে মালিকের ফল অর্থাৎ যে ওনার শ্বশুরের বাগানের ফল খেয়েছেন, সেই জন্য উনি 14 বছর নিজের জীবনের ওনার কদমে কুরবান করেছেন। সেই সাথে উনি বলেছেন ওনার মেয়েকে বিয়ে করতে, ওনার মেয়েকেও বিয়ে করেছেন, শাদি করেছেন,
সাধারণ কোন মেয়েকে না, আবার ল্যাংড়া
জি আরো কি বলছে। তো এগুলো কি জন্য? তাহলে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে মানুষের হকের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। আজকে নানান মানুষ নানান ভাবে নানান উপায়ে মানুষের হককে নষ্ট করছে, মনে করছে আমি তো তাকে বোকা বানিয়ে ফেললাম, মনে করছে দুনিয়ার সামান্য হক যদি মেরে দেয়, দুনিয়ার সামান্য জিনিস যদি কারো নিয়ে নেই কি হবে। হুজুর আমি দেখেছি যখন বাজার করতে যায় বা যখন সবজিওয়ালা, ভেঙ্গারিওয়ালা, তরকারিওয়ালা, বুটওয়ালা, চনাওয়ালা, যেটাই হোক ফল ফ্রুটওয়ালা যায় না, অনেক মানুষ দেখবেন বেখেয়ালি হোক অজান্তে হোক ইচ্ছাই হোক তার গাড়ি থেকে কিছু নিয়ে খেয়ে ফেলে।
জি জি,
ওই মালিক দেখুক বা না দেখুক, অনেকে তো মালিক চলছেই গাড়ি নিয়ে, এখন পিছন থেকে যে কয়েকটা চলে যাচ্ছে সে নিজেও জানে না। আচ্ছা যারা নিচ্ছে দেখুন কাউসার ভাই, আল্লাহ পাকের পানা তাদের মধ্যে কি এতটুকুও মনুষ্যত্ব বোধ নেই যে আমি কি করছি? আলা হযরত ইমামে আহলে সুন্নাত আশা ইমাম আহমদ রেজা খান কি বলেন, যারা আল্লাহ পাকের ভয় রাখেন অন্তরে এটা শুনলে কম্পিত হয়ে যাবেন। আমার আলা হযরত বলেন যে অপরের 3 পয়সা, মাত্র 3 পয়সা আত্মসাত করে, অপরের 3 পয়সা পরিমাণ হক কেড়ে নেয়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার কাছ থেকে 700 রাকাত জামাত সহকারে পড়েছে এমন নামাজের সওয়াব ওই ব্যক্তিকে দিয়ে দিবে। অর্থাৎ আমি যে ব্যক্তির হক নষ্ট করছি সেই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে। চিন্তা করেন কবুলকৃত নামাজ, আচ্ছা কবুলকৃত তো দূরে থাক, আমরা জামাতে নামাজ পড়ি কতটুকু? আচ্ছা জামাত তো দূরে থাক, আমরা কয়জন নামাজই আছি? আপনি দেখবেন আল্লাহ পাকের পানা যারা এরকম কাজ করে, অন্যের হক নষ্ট করে, তারা তো নামাজই পড়ে না। যারা নামাজ পড়বে তারা আস্তে আস্তে নিজেকে আত্মশুদ্ধির দিকে নিয়ে যাবে, নিজেকে পরিবর্তনের দিকে নিয়ে যাবে। জি, তাহলে দেখেন গোসেপাকের আব্বাজান কত নেককার ছিলেন, কত বেশি আল্লাহওয়ালা ছিলেন, তো ওই আল্লাহওয়ালার বংশের মধ্যে গোসেপাক কেন আসবে না? অন্যদিকে যদি আমরা ওনার আম্মাজানের ব্যাপারে দেখি, ওনার আম্মাজান কত নেককার ছিলেন, কত পর্দাশীল ছিলেন বা হায়া ছিলেন, শরীয়তের উপর কতটুকু আমলকারী ছিলেন। আমার হুজুর বলেছেন যে 18 পারার হিফজ উনি করেছেন, তাহলে দেখুন শরীয়তের উপর কত অটল ছিলেন। তো এরপরেও আমার গোসেপাকের আম্মাজান কত কষ্ট করে নেকির কাজের মধ্যে নিজেকে অটল রেখেছেন। তো আমি বলবো যে আজকে আসলে আমি জানি হয়তোবা অনুষ্ঠানের সময় শেষের দিকে চলে যাচ্ছে, এরপরও আমি একটা বিষয় বলতে চাচ্ছি কৌসার ভাই। আজকে অনেকে বলে আমার ফ্রিডম চাই,
আল্লাহ,
অনেক মহিলাদেরকে দেখবেন বলে আমরা কি শুধু 4 দেয়ালের মধ্যেই থাকবো, আমরা কি বাইরে বের হব না? বাইরে বের হতে কে নিষেধ করেছে?
না,
ওনারাও তো দুনিয়াদারি করেছেন, ওনারাও তো সংসার করেছেন, কই ওনারা তো পর্দাকে ছেড়ে দেন। আজকে দেখবেন পর্দার এমন অবস্থা হয়েছে বাইরে বের হলে চোখের হিফাজত করা কষ্ট
কষ্ট হয়েছে।
আপনি দেখবেন হাজী ইমরান আত্তারি নিগ্রানের সুরা খুব সুন্দর ওয়াজ নসিহত করেছেন যে আগে মা বোনদের বোরকা ছিল সেটা চলে গিয়েছে, মা বোনদের সেলোয়ার কামিজ ছিল সেটা চলে গিয়েছে, মা বোনদের মাথায় ওড়না ছিল সেটা চলে গিয়েছে, এখন ওড়নাটা পর্যন্ত মা বোনদের শরীরে থাকে না। তাহলে আমরা তো নেক সন্তানের আশা করি কিন্তু নিজে তো নেককার না, তো নেক গর্ব থেকেই তো নেককার বের হবে।
অবশ্যই
আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার
তৌফিক দান করুক। আসলে এই খুব সুন্দর বিষয় আমার হুজুর এতক্ষণ আমাদের কাছে তুলে ধরেছেন যে আসলে বংশ তালিকার কথা কেনই বা আসলো এবং বংশ বিষয়টা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটুকু প্রভাব বিস্তার করে সে বিষয়টা তুলে ধরেছেন যে আসলে বাবা যদি কেমন ন্যাক্কার হয় তাহলে তাতে ভবিষ্যৎ প্রজন্ম কেমন ন্যাক্কার সন্তান চলে আসে, আর মা যখন ন্যাক্কার হয় তাহলে তাদের ভবিষ্যৎ প্রজন্ম হুজুর গোসে পাক হতে পারে। তো বিষয়টা এমন যে বংশ নিয়ে কেন কথা হচ্ছে, বংশটা আলাবালা তো এমনি সাধারণত তখনই হয় যখন আমরা নিজেরা নেককার হই। কিন্তু আমার হুজুর গোসা পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এটা তো ওয়ান অ্যান্ড অনলি বলা যায়, ইউনিকই রয়েছে। আমার হুজুর গোসা পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আমার আকাশ সাল্লাল্লাহ তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উভয় যে নাতি আলহামদুলিল্লাহ দুই দিক দিয়ে ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সাথে মিলিত হয়ে গিয়েছে। দর্শক শ্রোতা অনেকে আমাদের সাথে আর রয়েছেন, কিছু কল এস এম এস অ্যাড করবো। যেমনটা অনেকে মাশাআল্লাহ যেমন মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করছেন। মোহাম্মদ আলামিন আত্তারি ভাই তিনিও কমেন্ট করেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান, এভাবে সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য মাশাআল্লাহ ওনারা শুক্রিয়া জ্ঞাপন করেছেন। এবং হুজুর গোসা পাক রহমতুল্লাহ তাআলা সম্পর্কে নতুন তথ্য জানতে পারছি এভাবে কমেন্ট করেছেন, আল্লাহ বরকত দিক। এভাবে রকিবুল হাসান ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ জাকির আশরাফি ভাই আমাদের সাথে রয়েছেন, নূর হুসাইন ভাই আমাদের সাথে রয়েছেন মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দিক। আর অনেক দর্শক মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া ও আখিরাতে এর উত্তম প্রতিদান নসিব করুক। আসুন কিছু কল অ্যাড করব, যে আমাদের কল শুনুন।
আমি মাদানী চ্যানেল দেখি, খুব ভালো লাগে। আজকের যে অনুষ্ঠানটা দেখছি খুবই ভালো লাগছে। এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি ও জানতেও পারি। আমাদের যেন দোয়া করবেন, আমরা যেন এই চ্যানেলটা সবসময় দেখতে পারি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার পরিবারের উপর হাস রহমত আজিল করুক। আপনি মাদানী চ্যানেল দেখেন, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। এভাবে নিজেও দেখবেন এবং অপরকে দেখার দাওয়াত প্রদান করার অনুরোধ রইল। জি, পরবর্তী কোন
গাজীপুর থেকে আপনাদের অনুষ্ঠান গুলো আমার ভালো লাগতেছে, আমি সবসময় দেখি।
আল্লাহ মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য শুভেচ্ছা। আপনি আমাদের কল করেছেন এবং ভালো লাগার মতো চ্যানেল তো একটি মাদানী চ্যানেল, আর এবার নিজেও দেখবেন অপরকে দেখার দাওয়াত প্রদান অনুরোধ রইল। জি, পরবর্তী কল।
আমি সোদপুর থেকে বলছি, আবুল হোসেন। আপনার চ্যানেল দেখে আমাকে খুব ভালো লাগে ভাই, চ্যানেলটা খুবই ভালো। আপনার অনুষ্ঠান যে প্রোগ্রাম করছেন খুব সুন্দর করছেন, আপনার প্রতিদিনই এটা দেখি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি আপনার এরকম উৎসাহমূলক কল, মাশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করুক আপনাকেও। জি, পরবর্তী কল।
আমার নাম সাইদুল ইসলাম, আমি মাদানী চ্যানেল সবসময় দেখি, আমার দেখতে অনেক ভালো লাগে। আমার বাসার সবাই দেখে, তাদের কাছে ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক, আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত জায়েজ আশা কবুল করুক। আপনাদের ঘরের সবাই মাশাআল্লাহ মাদানী চ্যানেল দেখে, এভাবে আমরাও যারা যে যেখান থেকে এই মাদানী চ্যানেল রোশন দেখতে পাচ্ছি, আমরা সকলেই নিজের ঘরের পরিবারের সকল সদস্যদেরকে এই মাদানী চ্যানেল দেখার প্রতি উৎসাহিত করি এবং আমাদের আশেপাশে বন্ধুবান্ধব প্রতিবেশীদেরকেও এই মাদানী চ্যানেল দেখার দাওয়াত প্রদান করি। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনছিলাম হুজুর গোসা পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার যে বংশ সে সম্পর্কিত। আসলে আমাদের একটি ভিডিও রয়েছে মাশাআল্লাহ একটি প্যাকেজ আকারে, তো আমাদের মুবাল্লিগের দাওয়াত ইসলামের মাশাআল্লাহ আসুন সেই বিষয়ে কি বলে আমাদের মুবাল্লিগ আসুন সেটা শোনার সৌভাগ্য অর্জন করবো। যে আমাদেরকে দেখিয়ে দিই,
সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ তাআলার ওলিগণ মানুষের অন্তরের খবর জানেন, আর হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি জানবেন না তা কি করে হয়। তো আসুন আমরা এক চমৎকার ঘটনা শ্রবণ করি। একদা হযরত আব্দুল মালিক জাইয়াল রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এক রাতে আমি হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় দাঁড়িয়েছিলাম। ওই সময় হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি একটি লাঠি নিয়ে ওনার মাদ্রাসা থেকে বাহিরের দিকে তাশরিফ নিয়ে এলেন। তখন আমার মনে ইচ্ছে জাগল, আমার অন্তরে এই ইচ্ছে জাগল যে আহ, যদি হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি এই লাঠির মাধ্যমে কোনো কারামত দেখাতেন। আমার মনে এই চিন্তা উদয় হওয়া মাত্র আমি ভাবছিলাম যদি এমন কিছু হতো, আর তখনই হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি লাঠিটি মাটিতে গেড়ে দিলেন। তখন সাথে সাথে লাঠিটি প্রদীপের মতো জ্বলে উঠল এবং দীর্ঘ সময় ধরে আলো ছড়াতে লাগল। এরপর হুজুর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি লাঠিটি তুলে নিলেন, তখন তা আবার আগের মতোই হয়ে গেল। অতঃপর সরকারে বাগদাদ রহমতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, হে জাইয়াল, তুমি তো এটাই দেখতে চেয়েছিলে, তাই না? আল্লাহ আকবার, জান কুরবান। হযরত আব্দুল মালিক জাইয়াল রহমতুল্লাহ আলাইহি কেবল অন্তরে ইচ্ছা পোষণ করেছিলেন যদি কোনো কারামত প্রকাশ হয়ে যায়, আর যদি উনি তা সচক্ষে দেখতে পান। আর গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি কত সুন্দরভাবে ওই ব্যক্তির মনের ভাষণা পূরণ করে দিলেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। খুবই সুন্দর হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার সম্পর্কে জানার সৌভাগ্য হলো। দর্শক শ্রোতা, মাশাআল্লাহ হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার জীবনের কোন দিক ছেড়ে আপনি কোন দিক নিয়ে আলোচনা করবেন, এবং আসলে আপনি যেই টপিকই নেন না কেন ঘন্টার পর ঘন্টা আলোচনা, আল্লাহ আকবার। আসলে ওলিদের সরদার বলেছেন না জানার, আল্লাহ আকবার, তো সরদার তো সরদারই। ইনার আপনি জীবনের আলোচনা করতেই থাকবেন, কিন্তু আলোচনা করে কখনো শেষ হবে না। আমার আমির আহলে সুন্নাহ দাওয়াত বরকাতুল আলিয়া অসংখ্য রিসাল অসংখ্য কিতাবও লিখেছে আলহামদুলিল্লাহ হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলিয়ার জীবনী সম্পর্কে, এবং আপনাকে আমি অবশ্যই দাওয়াত প্রদান করব। আপনিও www.dawatislami.net ওয়েবসাইটে গিয়ে বুকস লাইব্রেরির অপশনের মধ্যেও আপনি অসংখ্য হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলিহি এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আপনি পেয়ে যাবেন। এবং আপনি চাইলে আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবুতুল মদিনা থেকেও আপনি কিতাব সংগ্রহ করতে পারেন, সে কিতাবটা আপনি পড়তে পারেন। অসংখ্য হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলী কেরামত, হ্যাঁ, আরও অসংখ্য রিসালা রয়েছে, আপনি অধ্যয়ন করেন ইনশাআল্লাহ। হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলী এর মোবারক মাস রবিউল গোস মাস, আলহামদুলিল্লাহ এই মাসের মধ্যে আমরা হুজুর গোসে পাকের বিভিন্ন সম্মান সম্পর্কে জানার সৌভাগ্য অর্জন করি। দর্শক, আমার হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার সম্পর্কে এতক্ষণ শান শোনার সৌভাগ্য হয়েছে, আলহামদুলিল্লাহ এখন হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির একটি বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ জানার সৌভাগ্য হয়েছে। আসুন এনার একটা মানকাওয়াত ইনশাআল্লাহ শোনার সৌভাগ্য অর্জন করব। এনার মানকাওয়াত আলহামদুলিল্লাহ, আসুন হুজুর গোসে পাকের জিকির ইনশাআল্লাহ করার সৌভাগ্য অর্জন করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
বিদায় বে
কাফনে ও পড়লি খেদি ও সেনা ও সে আজমের কবরে
মাশাআল্লাহ। হুজুর গোসাই পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির ছায়া আমাদের মাথার উপর আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কাল কিয়ামত পর্যন্ত এটি দায়েম এবং কায়েম রাখুন। এবং হুজুর গোসাই পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি আসলে ইনার যেই দেখানো পথ, আল্লাহু আকবার, ইনি যেভাবে ইনার জীবন অতিবাহিত করেছেন, আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নতকে ছাড়েননি। আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতের উপর আমল, ইনার ইবাদত, ইনার রিয়াজত ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমাদের অন্য একটি এপিসোডের মধ্যে আলহামদুলিল্লাহ এই সম্পর্কে আমরা ডিটেইল শ্রবণ করব। আজকে শ্রবণ করছিলাম আমরা হুজুর গোসাই পাক রহমতুল্লাহ তাআলা আলীহের বংশ দ্বারা, যেই বংশের যে সদস্যগণ রয়েছেন ইনাদের সম্পর্কিত মাশাআল্লাহ। তো লিয়াকত হুজুর, এ বিষয়ে দর্শকের কাছে আপনারা কী পয়েন্ট তুলে ধরবেন?
মাশাআল্লাহ, অনেকটুকু আলোচনাতে আমরা শুনেছি ইনশাআল্লাহ গোসাই পাকের আব্বার যে কর্মজীবন আছে, ইনশাআল্লাহ শাহরুখ ভাইও আরও বিস্তারিত যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আলোচনা করবে। আমি বলবো যে গোসাই পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির নানা জানের কথা যদি আমরা বলি, গোসাই পাক রহমতুল্লাহ তাআলা নানা জান আব্দুল্লাহ সাওমাই রহমতুল্লাহ তাআলা আলাইহি, উনি কী বিবেচনা করেছেন, কী এটাই বিবেচনা করেছেন যে উনি নিজেও আল্লাহ পাকের নেক বান্দা ছিলেন, নিজের সন্তানকেও নেক বানানোর চেষ্টায় ছিলেন।
মাশাআল্লাহ,
আমরা কোরআনে পাকের আয়াতে বেশিরভাগ সময় শুনি যে নিজে এবং নিজের পরিবারকে বাঁচাও ওই আগুন থেকে, যে আগুনের বস্তু হবে, ইন্ধন হবে মানুষ এবং পাথর।
আল্লাহ,
তাহলে দেখুন আজকে আমরা সেদিকে একেবারেই খেয়াল করছি না। আজকে অনেকে নিজেও নেককার হচ্ছে না, নিজের পরিবারবর্গকেও নেককার বানাচ্ছে না। আচ্ছা, যদিও বা নিজে নেককার হচ্ছি, অপরকে নেককার বানানোর সেই মন মানসিকতা আমাদের তৈরি হচ্ছে না। তো আমরা এটা আজকের এই অনুষ্ঠান থেকে এটা অন্তত নিয়ে নেই যে আমরা যদি নেক সন্তানের আশা করি তাহলে অবশ্যই আমাদেরকে নেককার হতে হবে, নিজেকে নেককার বানাতে হবে, আর মহলকেও এরকম করতে হবে। দেখুন গোসাই পাকের আম্মা জান ইবাদত রিয়াজতের মধ্যে লিপ্ত থাকা, সেই সাথে গোসাই পাকের আম্মা জান কোনো পরপুরুষের দিকে দৃষ্টি না দেয়া। গোসাই পাকের আম্মা জান উনিও তো একজন মহিলা। আজকে তো আমাদেরও মা বোন আছে, আমাদেরও ঘরে ফিমেল আছে, ওমেন আছে, তো ওনারা কেমন জিন্দিগি অতিবাহিত করছে, আর পূর্বের যারা আল্লাহর নেক বান্দা ছিল ওনারা কেমন জিন্দিগি অতিবাহিত করছে। তাহলে ইনারা আল্লাহ পাকের ইবাদত করে করে আল্লাহ পাকের রাজি করেছে।
মানে কথা এটাই যে আমরা হুজুর গোসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার যে আম্মা জানে যে বিষয়টা, তাহলে আমাদের মধ্যে যারা মা বোন রয়েছেন তারাও যদি ইনার থেকে কিছু শিক্ষা এটা নিয়ে নিই যে আমাদেরও পর্দা করতে হবে।
অবশ্যই আমাদের পর্দার ব্যাপারে কোনো ছাড় নেই। আসলে পর্দা তো এমন, যেমন ফেসবুকে কিছুদিন আগে একটা লেখা আমার সামনে এসেছে এবং সেটা খুব ভাইরালও হয়েছে। একজন লিখেছে যে ঘরের মধ্যে এত দামি দামি পর্দা লাগিয়ে কি লাভ যদি ঘরের মহিলারাই বেপর্দা ঘুরে।
আল্লাহ,
আসলে এটা একটা চিন্তা করার বিষয় যে আমরা নিজের ঘরকে ডেকোরেশন করার জন্য কত কিছুই না করি, কিন্তু আমাদের ঘরের মহিলাদের হিফাজতের জন্য আমরা কতটুকু চেষ্টা করছি? তাদের সৌন্দর্য তো শুধু তাদের মাহরামদের জন্য, তাদের সৌন্দর্যকে আমরা আজকে বাইরে পাবলিশ করে বেড়াচ্ছি, তাদেরকে রিপ্রেজেন্ট করছি। তো যাই হোক, বিষয় আসলে অনেক লেন্দি হয়ে যাবে, এখানে আরেকজনের বিষয়ে আলোচনা না আনলেই নয়। সেটা হচ্ছে গোসে পাকের ফুফি।
জি,
ওনার ফুফি, বলা হচ্ছে যে ওনার ফুফি যান এত নেককার ছিলেন, এত বেশি নেককার ছিলেন, লোকেরা ওনার কাছে এসে দোয়া করাত।
আল্লাহু আকবার।
আজকে আমার কাছে কয়জন আসে দোয়া করাতে? হ্যাঁ, আমরা মানুষের কাছে গিয়ে বলি যে আমার জন্য একটু দোয়া করেন, কিন্তু ওনার কাছে দোয়া করার জন্য আসছেন। একবার বলা হচ্ছে কিতাবের মধ্যে এসেছে যে একবার ওই অত্র এলাকায় দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তো দুর্ভিক্ষ দেখা দেওয়ার কারণে সেখানে বৃষ্টিও হচ্ছিল না যে ফসলা দিয়ে এগুলো তারা চাষবাস করবে। তো ওনার সবাই কোথায় চলে গেলো? ওনার গোসে পাকের ফুফিজানের কাছে চলে গেল। গোসে পাকের ফুফিজানের কাছে যখন চলে গেল, বলতে লাগলো যে বৃষ্টি হচ্ছে না, আপনি একটু দোয়া করে দেন। তো উনি কি করলেন, উনি বের হলেন, বের হয়ে উঠান ঝাড়ু দিলেন। উঠান ঝাড়ু দেওয়ার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি তো উঠান ঝাড়ু দিয়ে দিয়েছি, এখন তুমি বৃষ্টির ফোঁটা বর্ষণ করে দাও।
আল্লাহ,
তো এটা বলার দেরি, আল্লাহ পাক বৃষ্টি বর্ষণ করতে দেরি নাই।
আল্লাহু আকবার।
বলা হচ্ছে যে যেই সকল মানুষ চাইতে এসেছেন সবাই বৃষ্টিতে ভিজে ভিজে নিজের ঘরে গিয়েছে।
হায় সুবহানাল্লাহ।
তো ইনারা ছিলেন নেককার। আমার গোসে পাকের বংশ পুরোটাই নেককারদের বংশ ছিল।
থেকে নিয়ে, মা থেকে নিয়ে,
সবাই
থেকে নিয়ে, নানা থেকে নিয়ে, কার সাথে আপনি বর্ণনা করে।
তাহলে এটা চিন্তা করেন, এটা অনুধাবন করেন, গোসে পাকের নানা জান যদি এত নেককার হয়, দাদা জান, মা, বাবা, ফুফি জান যদি এত নেককার হয়, তাহলে যিনি ইমাম হুসাইনের নানা যান,
আল্লাহ হবু,
যিনি ইমাম হাসানের নানা যান, উনির শান ও মান কেমন হবে?
আচ্ছা, এখান থেকে একটা বিষয়, আমার গোসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার আপনি যদি তাকান চারদিক দিয়ে সবাই মানে আল্লাহ আল্লাহ। আজকে আমরা যারা যে যেখানে রয়েছি না, আমি নিজেও যেভাবে নামাজি হওয়ার, নিজেও যেভাবে ন্যাকপথে চলার চেষ্টা করি, ঠিক সেভাবে আমি আমার আত্মীয় স্বজনকেও, আমার মা হোক, আমার বাবা হোক, আমার দাদা হোক, আমার নানা হোক, আমার ফুফি হোক, তাদেরকেও ন্যাক পরিবেশে, তাদেরকেও শরীয়তের বিষয়গুলোর ক্ষেত্রে আমরা তাগিদ দেওয়ার চেষ্টা করি। কারণ তারাও তো আমার পরিবার না, তারাও তো আমার আত্মীয় স্বজন, তাদের ব্যাপারে আমি কালকে আমাদের কী জবাব দিব? যেটা আল্লাহ পাকের দরবারে দোয়া করাছে, আল্লাহ পাক যারা আমাদেরকে বোঝার তৌফিক দান করে। শাহরুখ ভাই, আর শেষ পর্যায়ে দর্শক আছে কোন বিষয় বা কিছু সংক্ষিপ্ত আকারে আমাদের তুলে ধরতেন?
জি কৌশল ভাই, আসলে একেবারে সময় শেষ, যেহেতু ঘটনা লম্বা, যদিও সংক্ষেপেই বলছি, আবু সালেম মুসা জঙ্গি দোস্ত। তো অনেকেই হয়তোবা জঙ্গি দোস্ত এই শব্দটি কেন যুক্ত হয়েছে এটা আমরা জানি না। তো এটা থেকে আবার আমাদের জন্য উত্তম একটি আদর্শ শিক্ষা রয়েছে। তো আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনার আব্বাজান তো অনেক নেককার পরহেজগার ছিলেন, এটা আমরা জানি। তো ইনি একবার মসজিদের দিকে যাচ্ছিলেন, তো যাওয়ার সময় দেখলেন যে ওই সময়কার যিনি বাদশা ছিলেন ওখানে, ওনার কিছু লোকজন কিছু মদের বোতল নিয়ে বাসায় দিকে যাচ্ছেন, রাজপ্রাসাদের দিকে। তো ওই এগুলো দেখে উনি, ওনারা সহ্য হলো না যে এই অবস্থায় ওনারা কী করবেন, মানে অন্যরকম বিভিন্ন খারাপ বিষয়ে দেয়, অর্থাৎ মদের বোতল নিয়ে যাচ্ছে, এটা একটা অনৈতিক কর্মকাণ্ড না? তো এই অনৈতিক কর্মকাণ্ড দেখে ইনার রাগ চলে আসলো, জালালিয়াত চলে আসলো, ইনি ইনাদের কাছ থেকে নিয়ে সমস্ত মদের বোতলগুলো ভেঙে দিলেন। এবং ইনার রাগ এবং ইনার অভিমান এবং ইনার জালালিয়ত দেখে ইনারা কর্মচারী কেউ সাহস পায়নি যে ইনাকে প্রশ্ন করবে, কেন আপনি এটা কি ফেলে দিয়েছেন বা ভেঙে ফেলেছেন। তো ইনারা কি করলো, বাদশাহের কাছে গিয়ে বিচার দিল। তো ওই বাদশাহ আবু সালেম মুসা জঙ্গি দোস রহমতুল্লাহ তাআলাকে প্রাসাদে ডাকলেন, বললেন যে হুজুর, আপনি আমার কর্মচারী, আপনার এমন কি হয়েছেন যে আমার কর্মচারীর কাজের মধ্যে আপনি বাধা দিলেন, এবং এই জিনিসগুলো কেন আপনি ভেঙে ফেললেন? গোসে পাকের আব্বাজান বললেন যে তোমাকে যিনি চালাচ্ছেন তিনি আমাকে আদেশ দিয়েছেন।
আল্লাহ,
অর্থাৎ এই কথা যখন ইনি প্রভাবময়ী জ্বালাময়ী মুখে ইনি যখন বললেন, তখন ওই বাসা হাঁটু গেড়ে বসে গেলেন এবং কিছুক্ষণ চুপ ছিলেন। একটু পর উঠে বললেন যে হুজুর, এই মদের বোতলগুলো ভাঙার রহস্য কি? তো বললেন যে এটা তো হারাম একটি জিনিস, আপনি এটা কিভাবে আপনার কর্মচারীর মাধ্যমে নিয়ে যাচ্ছেন? এটা আল্লাহ তাআলা শরীয়তের মধ্যে হারাম করে দিয়েছেন মুসলমানদের জন্য, আপনি এই হারাম জিনিস কিভাবে? তাই যখনই আমি দেখলাম যে আমার সামনে একটি অনৈতিক কর্মকাণ্ড হচ্ছে এবং হারাম জিনিস পানের জন্য মুসলমানদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে, তখন আমার রাগ, আমার আমি নিজের মধ্যে সামলাতে পারিনি, আমি কি করেছি, এই মদের বোতলগুলো ভেঙে ফেলেছি এবং আপনাকে কাল কিয়ামতের ময়দানে যাতে এটার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে না হয়, আল্লাহ তাআলার কাছে যাতে আপনি যাতে নিচু না হন, আল্লাহ তাআলার কাছে যাতে ফেসে না যান সে অপরাধের কারণে, সে অপরাধ থেকে বাঁচানোর জন্য আমি এই কাজটি করেছি। যখন এটা বললেন সেই বাদশা তখন একেবারে নিস্তব্ধ হয়ে গেলেন এবং বললেন যে আজকে থেকে আপনি আমার দোস্ত। সেইখান থেকে হুজুর গোস পাক রহমতুল্লাহ তাআলা আলাইহির নাম আবু সালেম মুসা জঙ্গি দোস্ত হয়ে গেল।
শরীয়তের বিষয়ে খুবই কঠোর ছিলেন, অটলের বিষয়ে একেবারে, মানে ইনারা আল্লাহ পাকের অনেক বড় দয়া, শরীয়তের বিষয়ে ইনারা যে কোনো ক্ষেত্রে
সমাজের মধ্যে
কাউকে ভয় পেতেন না, ইনারা
ভয় পেতেন না। আজকাল আমরা শরীয়তের কোনো বরখিলাফ কাজ হলে সেটাকে বাধা দেওয়ার জন্য অনেকেই নিজেকে দূরে সরিয়ে রাখি যে লোকে কি বলবে বা সমাজের অমুক মানুষ আমার ক্ষতি করবে, কিন্তু তা নয়। আজকে দেখুন শাইখ তরিকাত আমির আহলে সুন্নাহ দামাত বরকত মোলাবি, ইনি তো শরীয়তের উপর 100% কি রয়েছেন,
মাশাআল্লাহ
অটল রয়েছেন, বিদায় তো আজ দাওয়াত ইসলামী পর্যায়ে
আলহামদুলিল্লাহ
200 অধিক দেশে পৌঁছে গিয়েছে, যেখানে অসংখ্য নওজোয়ান, অসংখ্য লাখ কোটি বলতে গেলে মাথার মধ্যে ইমামা সাজিয়ে নিয়েছে,
সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ। তো শরীয়তের উপর অটল এগুলো করতে গিয়ে শিখেছেন হুজুর গোস পাক রহমাতুল্লাহি তাআলা জীবন থেকে,
মাশাআল্লাহ।
আমরা তো হুজুর গোস পাককে দেখছি না, তো আমরা যদি তাকে দাওয়াত ইসলামীকে দেখি, দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতাকে দেখি, শাইখ তরিকাত আমির আহলে সুন্নাহ দিনের জীবনীকে দেখি, ইনশাআল্লাহুল করিম যদি আমরা ফলো করতে পারি, নিজের জীবনের মধ্যে নিয়ে আসতে পারি রোল মডেল হিসেবে, আমরা তো অনেককে মডেল হিসেবে কি করি নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করি, কিন্তু যদি আখিরাতের কথা ভাবি, আমাকে কবরে যেতে হবে আমি একজন মুসলমান হিসেবে সেটা ভাবি, তাহলে আমি চেষ্টা করব আজ থেকে এখনই তওবা করে পূর্বে যে সকল ভুল ছিল আমার জীবনের মধ্যে, যে ভুলগুলো আমি করে যাচ্ছিলাম, জান্নাতের রাস্তা ভুলে গিয়ে জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছিলাম, সেই বিষয়াদিগুলো আমার জীবন থেকে নিজেকে প্রশ্ন করে বাদ দিয়ে দিই, দাওয়াত ইসলামীতে চলে আসি, সেই কাদেরকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার জীবনীকে অনুসরণ করি,
ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ দয়া করবে,
আমিন,
এবং একটি সুন্দর জীবন হয়তোবা আমরাও করতে পারব
ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হুজুর গোস পাক রহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার জীবনী থেকে যে শিক্ষা এবং ইনার পরিবার বংশ থেকে যে শিক্ষা, আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক। আজকে যখন টপিক এটা যে বংশধারা নিয়ে আলোচনা হচ্ছে, তো এটাই আমরা শিক্ষা যে মূলত এটাই নিয়ে নিই যে আমরাও আমাদের যে বংশের যে যারা রয়েছেন, আমরাও যদি চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আর ন্যাক্কার হোক, ভবিষ্যৎ প্রজন্ম শরীয়তের সীমার মধ্যে থেকে জীবন অতিবাহিত করুক, তার প্রথমত আমার থেকে ন্যাক্কার হতে হবে, আমার থেকে ন্যাক হওয়ার চেষ্টা করতে হবে, আমার থেকে শরীয়তের সীমার মধ্যে থাকার চেষ্টা করতে হবে, সুন্নতের উপর আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুক এবং আজকে শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু শ্রবণ করেছে তার উপর নিজেও আমল করে অপরের কাছে পৌঁছে দিয়ে নেকি হাসিল করার তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবিল আমিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
শেখ আব্দুল কাদের জিলানি,
দম দম দস্তগীর গোসে আজম আমার পীর।